اللهم صل وسلم وبارك عليه. আপনারা পড়েন দুরূদ শরীফ, اللهم صل وسلم, এটা সংক্ষিপ্ত দুরূদ, اللهم صل وسلم وبارك عليه. الحمد لله, الحمد لله وكفى, وسلام على عباده الذين اصطفى, أما بعد, فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى, وقال النبي صلى الله عليه وسلم, من وجد ساعة ليضحي ثم لم يضحي فلا يقربن مصلانا. أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله كايات পড়ছি যেখানে বলা হয়েছে আমার কুরবানি, আমার ইবাদত, আমার নামাজ, আমার হায়াত, আমার মৌত মৃত্যু, এসব আল্লাহর জন্য। মৃত্যুটা আল্লাহর জন্য হইতে হবে। দিনের কাজ করতে করতে মরে গেলেন, তাহলে মৃত্যুটা আল্লাহর জন্য হলো। কেউ হজে যায় মরে গেল, তো মৃত্যুটা আল্লাহর রাস্তায় হলো। কেউ তবলিগে দিয়ে মরে গেল, হ্যাঁ, কেউ নামাজ পড়তে আসে মরে গেল, কথা মরে গেল, তো মৃত্যুটাও আল্লাহর জন্য হইতে হবে। আয়াতের তরজমা আর হাদিসের তরজমা হলো, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের কারোর যদি তৌফিক থাকে, আল্লাহ মাল দিয়ে থাকে, কোরবানির এই তিন দিন তার জরুরি খরচ বাদ দিয়ে 52.5 তোলার উপর যে দাম 40,000 টাকা, এই পরিমাণ টাকা উদ্বৃত্ত থাকে, তাকে কোরবানি করতে হবে ওয়াজিব। যদি সে না করে বিনা ওজরে, হাসপাতালে ছিল তার লোকজন, তো অন্য জিনিস, সে হাসপাতালে ছিল, বেরোতে পারে না, ওরকম কিছু না, খামাকা করে নেই। তো নবীজি রাগ হয়ে বলতেছেন, এই জন্য আমাদের ঈদগাহে না আসে, আমাদের ঈদগাহে না আসে। এই কথাটার উদ্দেশ্য আপনারা কি বুঝলেন? ঈদগাহে না আসাটা নবীজির উদ্দেশ্য, না কুরবানির এই করা গুরুত্ব দেওয়াটা উদ্দেশ্য? কি বুঝছেন? না আসা দাদা দেওয়া না, আচ্ছা ঠিক আছে দিলাম না, তখন আসো না, এই উদ্দেশ্য। কিন্তু মাঝখানে এই ঘটনা ঘটছে আমাদের মোহাম্মদপুর এলাকায়। এক ধনী লোকরা দাওয়াত দেওয়া হয়েছে, আর হুজুরও তো দাওয়াত দেয়, যেহেতু কোরবানির চামড়া চায়, মাদ্রাসায় লাগে, এটা দিয়ে লীলা বোর্ডিং চলে, ওনারা দাওয়াত দিছে। তো কোরবানি দিচ্ছেন তো, গরু টরু কিনছেন, না আমি এবার কোরবানি দিব না। কেন কোরবানি দিবেন না? না করোনা ছড়ায় পড়তে পারে, করোনা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর জন্য কুরবানি করবেন আর করোনা ছড়াই পড়বে। এই জন্য আমি এই বছর দিব না। অথচ আমি আগে এক জুমায় বলছি কোন বিকল্প নেই, এই টাকা দান করে দিবেন গরিবদেরকে, এতে কুরবানির ওয়াজিব আদায় হবে না। কোন হাদিস ওয়াজিব থেকেই যাবে। নবীজি 10 বছর মদিনায় ছিলেন, কোন 1 বছরও তিনি টাকা দান করেন নাই, সব বছর কি করছেন কুরবানি করছেন। এই জন্য ওলামার এটা ওয়াজিব সাব্যস্ত করছে। এই হাদিস যখন শোনানো হয়েছে কুরবানি না করলে নবীজি এত অসন্তুষ্ট হয়েছেন যে এই কথা বলতে বাধ্য হয়েছেন, সেজন্য আমাদের ঈদগায় না আসে। সে লোক কইতেছে ঠিক আছে আমি যাবো না ঈদগায়, উল্টা সমঝিলা রে রাম কিসা আছে বলার সময় নেই, সে কিসার মধ্যে এই কথাটা আছে, উল্টা সমঝিলা রে রাম। আরে রাম তো উল্টাই বুঝবে, রাম নামে কিছু আছে নাকি? এ তো ওদের ওই ঈশের উপন্যাসের কথা, উপন্যাসে একটা বানানো নাম আছে রাম, ওই বোকা লোকগুলো মনে করছে আসলে কোন রাম ছিল, আর বিচারকরা তার থেকে বোকা, তারা সেই অন্ধবিশ্বাসের উপর কি করে দিছে ফয়সলা দিয়ে দিছে। এরা পাবলিক থেকে নিকৃষ্ট। যাই হোক, নবীজি বুঝাইলেন কোনটা, আরে বুঝল কোনটা, এই দিয়ে আসবে না, আসলে অজিবাজ হয়ে গেল, দায়িত্ব পালন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে ইনসানকে তৈরি করেছেন ইবাদতের জন্য, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। ইবাদত 3 প্রকার, একটা আছে শারীরিক, নামাজ রোজা শরীর দিয়ে করতে হয়, আর একটা আছে আর্থিক, যাকাত কুরবানি ফিত্রা, এগুলো কি দিয়ে করতে হয়? পয়সা দিয়ে করতে হয়, টাকা লাগে। আর একটা আছে এই জান মাল উভয়টার সমন্বয়, ওটা হলো হজ। আমরা হজ বলি, শব্দটা হলো হজ, এখানে জানও লাগবে, প্রায় 4 লক্ষ টাকা দিতে হবে। এই যে 4 লক্ষ টাকা দিলেন, এই টাকা দিলে হয়ে গেল? প্লেনে উঠে যেতে হবে না? প্লেনে উঠলে জানার কোনো খতরা নেই, প্লেন যদি অ্যাক্সিডেন্ট করে কই দেবে? লাল ডুবলে তো সাঁতার দেওয়া যায়, এটা কই দেবে? তারপর সেখানে মিনা মুজদালিফা আরাফা সব দৌড়াদৌড়ি কষ্ট কষ্ট, আল্লাহ সহজ করে দেয় প্রত্যেকটা দোয়ার মধ্যে এখানে আছে। হ্যাঁ, আল্লাহুম্মা ইয়াসসির হুলি, আল্লাহ তুমি এটা আমার জন্য সহজ করে দাও, যদিও কষ্টের কিন্তু হাদিসারা বুঝতে পারে না আল্লাহ কি করে দেয়। 30টা রোজা কষ্ট না? না খেয়ে থাকা সারাদিন, সারাদিন কোথায়, সবে চা দেখতে নিয়ে, সারাদিনের থেকে বেশি, সারাদিনের থেকে বেশি কিন্তু কষ্ট হয়, প্রত্যেক বছর ডাকতেছে কেমনে হয়, আল্লাহ সহজ করে দেয়। তাহলে ইবাদত কয়রকম হলো? জান দিয়ে মাল দিয়ে উভয়টা দিয়ে। এখন যে কুরবানি আসতেছে এটা মাল দিয়ে করতে হবে। এই ইবাদত গুলো আল্লাহ যে অর্ডার করছেন, এখানে আল্লাহর কোনো লাভ নেই, আমরা না করলে আল্লাহর কোনো ক্ষতি নেই, করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহর খুশির জায়গা হলো জান্নাত, আমাদেরকে জান্নাত দিবেন, না করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, অসন্তুষ্টের জায়গা হলো দোজখ, আল্লাহ দোজখে দিবেন। লাভ ক্ষতি আপনার আমার, আমরা ইবাদত বন্দী করলে আল্লাহর কোনো লাভ নেই, না করলে আল্লাহর কোনো ক্ষতি নেই, তিনি মালিক আমরা গোলাম। তিনি যখন অর্ডার করবেন, এই যে হুকুম আহকাম গুলো আমরা শোনাই, বিভিন্ন মশলা শোনাই না, একে বলে হুকুম আহকাম, এগুলো সব আল্লাহ তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইছে। কখনো মনে করবেন না যে কোন হুজুর বসে বসে এগুলো লিখছে, লিখে একটা কিতাব বানাই দিছে, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা যদি মনে করবে সে তো একদম নাস্তিক হয়ে যাবে। আমাদের কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই কোন মশলা বানানোর, যেটা আগের থেকেই আল্লাহর কথা আল্লাহর হাবিবের মুখ দিয়ে বের হয়েছে, কিতাবে লেখা আছে, আমরা ওটা পড়ছি, ওটা আপনাদেরকে শোনাই, আমরা শুনাইতেছি, আমরা পাইছি কিতাবে, কিতাবে আসছে নবীজি থেকে, নবীজি পাইছেন আল্লাহ থেকে, এটা কারোর বানানো কথা না। এক একটা মাসলা শিখবেন, 100 রাকাত নফল নামাজের সব পাবে, চাই ওই মুহূর্তে আপনি আমল করেন বা না করেন, আমল হয়তো পরে করতে হবে, কিন্তু সব এক্ষুনি পেয়ে দেবেন। এক একটা মাসলা আল্লাহর হুকুম জানার এত ফজিলত, এই জন্য মাসাইল গুলো বলা হয়, আল্লাহ মালিক আমরা গোলাম, আল্লাহ অর্ডার করবে আমরা সেই ইবাদতটা করব। এইখানে কোন সায়েন্স, কোন যুক্তি, এগুলো খোঁজার কোন যুক্তি নেই। মালিক হুকুম করতেছে গোলাম পালন করবে, সেখানে গোলাম যুক্তি খুঁজবে, এর কোন যুক্তি আছে? যুক্তি খোঁজার কোন যুক্তি নেই, কোন সায়েন্স নেই। আপনি আপনার চাকরের কথা যা বাজার থেকে 5 কেজি গোস্ত লই আয়, সে সায়েন্সের কিতাব লয়ে বসছে, কোন সায়েন্স লোক হয়েছে গোস্ত খাইতে হবে, গোস্ত না খাইলে কি হবে, সেগুলো স্যার আপনি যা কইছেন কোন সায়েন্সওয়ালা এ কথা বলে নাই, কাজে আপনার অর্ডার ক্যান্সেল করুন, থাপ্পড় কটা দিবেন আপনি, তুই বলে সায়েন্স শোনাইতে আসছে, আমি কিন্তু মেহমান আসছে গোস্ত লাগবে তাড়াতাড়ি গোস্ত লই আয়, তুই সায়েন্সের বই লই আসিস, এই হলো নাস্তিকদের উদাহরণ, এই হলো নাস্তিকদের। আল্লাহ অর্ডার করছে তুমি পালন করো, তোমার সায়েন্সে আসুক বা না আসুক, শরীয়তে সব কথা সায়েন্সে আসবে না, সব অর্ডার সায়েন্সে, চামড়ার মোজায় মাসা করা যায়, পাওনা ধুয়ে কি করা যায়, কিন্তু মাসা উপরে করতে হয়, হাত দিয়ে টান দিতে হয়। হযরত আলী বলেন যদি শরীয়তের সব কথা আমাদের মাথায় ধরতো, আমাদের সায়েন্সে আসতো, তাহলে মোজার উপরে না নিচে কি করতে বলা হয়তো, কারণ কিছু ময়লা টয়লা লাগে থাকলে কোথায় লাগছে, কিন্তু শরীয়তে বলে নাই, মোজার নিচে মাসা করতে বলে নাই, কোথায় কইছে উপরে। অনেক কথা পাইবেন, মহিলাদের নামাজও কাজা হয় মাসিকের সময়, রোজাও কাজা হয় না, কিন্তু ওই নামাজগুলো পরের পড়ার হুকুম নেই, কিন্তু রোজাগুলো কি করতে হবে, কেননা কি সায়েন্স, দুটোটাই শারীরিক ইবাদত। উভয়টা কি শারীরিক ইবাদত, একই কারণে বাদ পড়ছে, কিন্তু একটা কাজা করতে হবে আরটা কাজা করা। তাহলে কোন সায়েন্স খাটাবেন এখানে? কোন সায়েন্স খাটবে? সায়েন্স খাটবে না। সাতটা খাসি সমান একটা গরু, দশটা খাসি সমান একটা উট, হাদিস আছে আমার কথা, আপনারা আমার কাছে হাদিস চাইতে পারেন। সাতটা খাসি বকরি সমান একটা গরু, আর দশটা খাসি সমান একটা উট। সেই হিসেবে একটা গরুতে যদি সাতজন শরীক হয়, এটা কিন্তু আমাদের মাথায় এই পর্যন্ত ধরে, ঠিক আছে? যেহেতু সাতটা খাসি সমান একটা গরু, তো সাতজন শরীক হয়ে গেল, এটুকু মাথায় ধরে। কিন্তু উটের মধ্যেও তো সাতজন, এনা সায়েন্স খাটতেছে না। কেন সায়েন্স খাটাতে গেলে উটের মধ্যে কয়জন হইতো? দশজন হইতো। নবীজি যখন গনিমাত বন্টন করতেন, তো প্রত্যেককে ধরার কথা কথা একটা একটা খাসি দিতেন, ছাগল দিতেন, ছাগল শেষ হয়ে গেলে সাতজনরে একটা গরু দিতেন, গরু শেষ হয়ে গেলে দশজনরে একটা উট দিতেন। হাদিস এখানে সায়েন্স খাটবে, এটা এক ধরনের বেকুব, এক ধরনের কি বেকুব, সায়েন্স হলো না বেকুব, বুঝছেন না? ওদেরকে একটা সাধারণ প্রশ্ন করলে আটকায় যাবে। ওকে যদি প্রশ্ন করা হয়, তুমি যে তোমার বাপকে বাপ দেখো, এ সায়েন্স পেশ করো, সায়েন্স কি, যুক্তি কি? বলে যুক্তি আমার মা কয়ে দিছে। তো বলা হবে তোমার মা একজন মহিলা, আর শরীয়তে কোনো ক্ষেত্রে একজন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য, কোনো ক্ষেত্রে মহিলারা ভুলে দেয়, এটা কোরআনের আয়াতে আছে, সূরা বাকারার শেষে, ভুলে দেয়। এই জন্য কমপক্ষে কয়জন মহিলা রাখা হয়েছে? দুইজন। বিয়ে পড়াই দিচ্ছেন, সাক্ষী লাগবে, তো হয় দুইজন পুরুষ লাগবে, না হয় একজন পুরুষ দুইজন মহিলা। তো তোমার মা তো একজন মহিলা, একজন মহিলা সাক্ষী কি না গ্রহণযোগ্য না? কাজে তুমি যারা বাপ ডাকতেছ, এটা তো প্রমাণ হলো না, একজন মহিলা আছো তুমি, তার সাক্ষী গ্রহণযোগ্য না। সে তোমাকে তোমার বাপের থেকে আনছে, কোন জায়গার টানছে সে জানে, আর তার আল্লাহ জানে। নাস্তিকরা এই একটা প্রশ্নের জবাব দিক, কেমন তাক, তোমার বাপকে প্রমাণ করো, কোন সায়েন্স দিয়ে প্রমাণ করবা? কিন্তু এটা ছড়ায় পড়ছে মহামারীর মতো, করোনা মহামারীর থেকেও বেশি এই নাস্তিকতা ছড়াই পড়ছে। এ আমাদের স্কুল কলেজে পড়ুয়া যত ছেলে মেয়ে আছে, প্রত্যেকটা মেয়েকে মনে করেন একটা তসলিমা নাস্তিক। এখন যারা কলেজ ভার্সিটিতে পড়তেছে, ইল্লা মাশাআল্লাহ দু চারজন বাপ থাকতে পারে, তা নাহলে প্রত্যেকটা মেয়ে একটা কি তসলিমা নাস্তিকের উম্মত। ও যা বলে দিয়ে গেছে এটাই বিশ্বাস করে, কিন্তু প্রকাশ করে না কেন? এই প্রকাশ করতে দেয় তসলিমা নাসরিন দেশ ছাড়া হয়েছে, এবং কোর্টে তার বিরুদ্ধে ফয়সালা হয়েছে, সে বাংলাদেশে ঢুকলে তাকে যাবজ্জীবন জেল দেওয়া হবে। এই কোর্টে ফয়সালা হয়ে আছে, গোপালগঞ্জ কোর্টে। এইটা দেখে ওর বাকি উম্মত যারা আছে, এই খুশি রহমান কি কি আছে না, হ্যাঁ, তারপরে কি ফেরদাওসি মজুমদার না কি যেন, এই যারা আছে এরা কিন্তু ওই কথাগুলো বিশ্বাস করে, তসলিমা নাসরিনের কথাগুলো বিশ্বাস করে কিন্তু বলে না। তো বললে আমার তো দেশ ছাড়া মৌলভীরা তো রাস্তায় নামে, হ্যাঁ আমার শৈশব তো ডাক দেবে, হ্যাঁ সাপলা চত্বরে ডাক দিবে, দিলে সরকার আমাকে স্পেশাল প্ল্যান দিয়ে কলকাতায় পাঠিয়ে দিবে, আমার আর দেশে ফেরা হবে, সব অন্যায়কারীকে রক্ষা করার দায়িত্ব নিচ্ছে কে, যত অন্যায় আছে যত খুনি ছিল সব খুনিকে এক প্রেসিডেন্ট ছিল তার খুব দয়াবান বলা হতো, যে খুব দয়াবান, আমি দিয়েছ কার জন্য দয়াবান তা তো জানি না, উনি দয়াবান খুনিদের জন্য যাদের কোর্টে রায় হয়ে গেছে মৃত্যুদণ্ড ফাঁসি, তাদের জন্য উনি কি দয়াবান, আর অন্য লোকের জন্য না, সরকার সবসময় অন্যায়কারীর পক্ষে, বুঝছেন না। যাই হোক, আমাদের ছেলে পেলে কিন্তু স্কুল কলেজে পড়ে এই নাস্তিক হয়ে যেতেছে, এই সিলেবাসটাই এরকম ক্ষুধাদ্রোহী করে। আরে তুমি গোলাম, তোমার এই যুক্তি খোঁজার দরকারটা কি, তোমাকে যা করতে বললাম যে তুমি সেটা করো, মানে যুক্তির কি হলো, যুক্তির দরকারটা কি, যুক্তি তো ছিল ইবলিস, যুক্তি দিয়ে পার পাইছিল না বিতাড়িত হয়েছিল, তুমি তো আর এক ইবলিস, তুমি তো আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেছো, আল্লাহর রহমত থেকে। এই জন্য সব কথা সায়েন্সে আসবে, কবর আজাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো কোন সায়েন্স দিয়ে ধরবেন আপনি, কোন সায়েন্সে আসবে, সায়েন্সের গন্ডি যেখানে শেষ হয়ে গেছে, যার উপরে সায়েন্স যাইতে পারে না, ওইখান থেকে কোরআন শুরু হয়েছে। আপনি কোরআন একটা সায়েন্স দিয়ে ধরবেন কেমনে, কখনো সম্ভব, সায়েন্সের একটা গন্ডি আছে, আপনার চোখের একটা গন্ডি আছে, সে গন্ডির বাইরে দেখবেন না, আপনার কানের একটা গন্ডি আছে, ওর বাইরে আপনি শুনবেন না, তাহলে গুলিস্তানে কি আলাপ হইতে যে আপনাকে জিজ্ঞেস করা হয়, বলেন তো গুলিস্তানে কি আলাপ হইতে, বলতে পারবেন, সম্ভব, ঠিক সায়েন্সের গন্ডি আছে, ওই গন্ডি কোরআন পর্যন্ত যেতে পারে না, ওরা যেগুলো খোঁজে এইগুলো নিয়ে আপত্তি করে, কোরআন রিসার্চ করে তারা আপত্তি বের করার জন্য, ভুল বের করার জন্য, ভুল বের করার জন্য। আমি সময় সুযোগ মতো বলবো তারা কি বলে, তাদের কথার মধ্যে কি বেকুপি আছে, বেকুপি সহ বলবো, নাস্তিকদের বেকুপি সহ বলবো। তিন মহিলা নাস্তিক এক জায়গায় হয়েছে, কয়টা, তাদের আলোচনার খুলাসা হলো যে হুজুররা আমাদের কইছে যে তোমাদের দায়িত্ব হলো মমিন পয়দা করা, তোমাদের দায়িত্ব কি মমিন পয়দা করা, এমনকি এটাও কইছে যে তেতুল হুজুরে এটা কইছে আমাদের দায়িত্ব হলো মমিন পয়দা করা। আমরা যে প্লেন চালাইতে পারি, ট্রেন চালাইতে পারি, ব্যাংকের ম্যানেজার হইতে পারি, এগুলো তো কইল না, এগুলো কইল না কেন, এগুলো আমরা পারি না, এসব কয়েটে আখের ফয়সালা করছে আমাদেরকে সবাইকে অদা করতে হবে, অঙ্গীকার করতে হবে যে আমরা মানুষ তৈরির কারখানা হইতে রাজি না, আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব, মানুষ তৈরির কারখানা হইতে কিনা রাজি না। তো তোমার পেটের ভিতর তো মানুষ তৈরির কারখানা আছে অলরেডি, তোমার পেটের মধ্যে কি আছে, মানুষ তৈরির কারখানা আল্লাহ দিয়ে রাখছে, তাহলে এটা কি করবা, অপারেশন করে ফেলে দিবা, বাচ্চা দানি ফেলে দিবা, দিয়ে হনুমান হইবা, এটা কি করবে, আল্লাহ দিয়ে রাখছে বাচ্চা তৈরির জন্য, তার ভিতরে একটা পার্টস দিয়ে রাখছে, আর সে যতই অস্বীকার করুক এখনো কাজ হবে না। তাহলে তোমরা ই হয়ে যাও, হিজড়া হয়ে যাও, তোমাদের মানুষ তৈরির কারখানা হইবে না, তো কি হও, হিজড়া হয়ে যাও, অন্য কোন জীব জন্তু হয়ে যাও, আল্লাহটা পছন্দ হয় না, আল্লাহটা পছন্দ হয় না, তোমার যুক্তি পছন্দ হয়, আরে যুক্তিতে আসার পরে যদি মানেন ওটা আল্লাহকে মানা হবে না, যুক্তি মানা হবে। একটা জিনিস আপনি কোরআনেও আছে আপনার যুক্তিতেও আসছে, কিন্তু আপনি মানতেছেন কেন, যুক্তিতে আসছে, এই কারণে মানতেছে, হ্যাঁ না যুক্তিতে আসছে, তো এটা ইবাদত হবে না, কোন সওয়াব হবে না, কারণ আপনি কোরআন মানেন নাই, আপনি কি মানছেন, যুক্তি, যুক্তি মানার নাম শরীয়ত না, যুক্তির মধ্যে কোনো মুক্তি নেই। বাপকে যেভাবে মানছেন সরল মনে, আপনার মায়ের থেকে কোটি গুণ গ্রহণযোগ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথাগুলো এইভাবে সরল মনে মানতে হবে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। এই কুরবানি আসছে, এই ব্যাপারে আল্লাহ রাসূলের কি শিক্ষা, কি বিধান, সব তো বলা যাবে না, এত কিতাবে অনেক কথা, কিছু কিছু সর্বোচ্চ সাতজন শরীক হওয়া যায়, সর্বোচ্চ সাতজন হওয়া কিন্তু জরুরি না, তিনজন শরীক হন, পাঁচজন শরীক হন, তো পাঁচ ভাগ করবেন, অনেকে বুঝে সাতজন হইতেই হবে, এটা গলত। আর এখন আহলে হাদিসের কইতেছে সাতজন শরীক হওয়ার কোন দলিল নেই, এই বেকুব গুলো আমাদের কাছে আসেন না, ওই আপনাদের কানা কাছে যায় ফুসফুস করে, কোনো হাদিস নেই, কয়টা হাদিস লাগবে বল গাদা, কয়টা হাদিস লাগবে, আমি বহু হাদিস জমা করতে ক্লিয়ার, আল জাজুরু আন সাবা আল বাকারাতু আন সাবা, এই মর্মে অসংখ্য হাদিস আমি জমা করে রাখছি, কম্পিউটার করে রাখছি, যে উট সাতজনের পক্ষ তো হইতে পারে, গরু সাতজনের পক্ষ তো হইতে পারে, তো সর্বোচ্চ কত শরীক হওয়া যায়, সাতজন, তো সাতজন মুসলমান হইতে হবে, তাদের মাল হালাল হইতে হবে, যদি কারো হারাম থাকে তাহলে দেখতে হবে তার অধিকাংশ মাল হালাল কিনা, তাহলেও চলবে, অধিকাংশ, যদি অধিকাংশ হারাম হয় অথবা হালাল হারাম 50-50 হয় তাকে নেওয়া যাবে না, তারা বলে ভাই তুমি একা করো, আলাদা করো, একটা বকরি কিনে দিয়ে দাও, তুমি কারোর সাথে শরীক হইও না, মাল হালাল হইতে হবে, এবং সাতজনের নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি করা, গোশত খাওয়া না, গোশত তো খাবেনই, পুরোটাই খাইলে অসুবিধা নেই, সাতজনের নিয়ত কি, আল্লাহকে রাজি করা, গোশত খাওয়া না, কিন্তু গোশত তো খাবেন সারা বছর খান, আজকাল আহলে হাদিসে আর এক ফতোয়া দিচ্ছে তিন দিনের বেশি খাওয়া জায়েজ নেই, আজকাল আহলে হাদিসে আর এক ফতোয়া জারি করছে কুরবানের গোশত তিন দিনের বেশি খাওয়া জায়েজ নেই, কই যাবেন, এদের জ্বালায় জানে না কিচ্ছু, এটা একবার নবীজি বলছিলেন এই কথাটা, এই হাদিস আছে কিন্তু সেইবার দুর্ভিক্ষ ছিল, তাই নবীজি বলছিলেন কেউ তিন দিনের বেশি কুরবানির গোশত রাখবা না, রাখতে পারবে না, তো বাধ্য হয়ে কি করতে হবে, দান করতে হবে। তো গরিবটা পাওয়া যাবে, গরিবটা পেয়ে গেল, নবীজির 23 বছরের জিন্দেগির একবারের ঘটনা দুর্ভিক্ষের কারণে, কিন্তু পরে পরের বছর এটা বলেন নাই, তারা অনেকদিন ধরে খাইছে। ওই এক বছর টাইমে এখন আপনাদের ঘাড়ে চাপাই দিচ্ছে, এইলে আহলে হাদিসের হাদিস বুঝার নমুনা, কিছু বুঝে হাদিস। তো বলতেছিলাম তাদের কি আল্লাহকে রাজি করার নিয়ত থাকতে হবে, গোশত খাওয়ার না, এটা নিয়তের কাছে, মনের নিয়তের কাছে। নিয়তটা একটু পাল্টাই দেওয়া কোনো ব্যাপার না, নিয়তটা যে কোনো মুহূর্তে পাল্টাই দেওয়া কোনো ব্যাপার না। একজন হজে গেছে হজ করতে, এটা তার এক নম্বর নিয়ত। সেকেন্ড নিয়ত হলো ওটা দ্বিতীয় পর্যায়ে রাখছে, কিছু জরুরি মাল যদি পাই যেটা আমাদের দেশে চলে তো ওগুলো আমি নিয়ে আসবো, আরে কিছু বেচা কেনা কর, তো তার হজের কোনো ক্ষতি হবে না। আমার কথা বুঝতেছেন? আর একজন হজে গেছে জরুরি মাল কিনতে, জরুরি তখন অনেক জরুরি মাল পাওয়া যায়, সুন্দর সুন্দর মাল পাওয়া যায়, তো এগুলো নিয়ে আসবো। আর যেহেতু হজ হবে তো খামাখা বসে না থেকে হজটাও করে নিব, জরুরি মাল কেনাকে সে তার নিয়তের মধ্যে এক নম্বরে রাখছে, আর হজটা রাখছে কয় নম্বরে, 2 নম্বর, এর হজ হবে না। এটা বাহ্যিক কিছু দেখানো যাবে না, এটা মনের একটা ধারণা, মনের একটা খেয়াল। কিন্তু গোশত তো খাবেন, কিন্তু ওই খাওয়ার নিয়ত করবেন না। নিয়ত করবেন কি, আল্লাহ এই টাইমে এটা হুকুম দিছেন, হাদিস আছে কুরবানির 3 দিন আল্লাহর দরবারে কুরবানি করার থেকে বড় কোনো ইবাদত নেই। কুরবানির 3 দিন আল্লাহর কাছে কুরবানি করার থেকে বড় কোনো ইবাদত নেই। কইছে জিহাদ, না জিহাদ না, মানা করতেছেন না জিহাদ না, এটা বড় ইবাদত, এটা যেহেতু বড় ইবাদত, এই 3 দিনে অন্য কিছু দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না, যাদের তৌফিক আছে এটাই দিতে হবে। তো আপনি এই নিয়তে কুরবানি করবেন, কষ্ট খাওয়ার না। তেমনি ভাবে আপনি একজনের শরীক করলেন, তার কাছ থেকে অনুমতি নেন নাই, তাহলে হবে না। আছে না, 6 জনে মিলে বলল আমাদের এক বন্ধু তো লন্ডনে থাকে, আমরা ওরও একটা ভাগ দিয়ে দিই, ওর দেশে আসতে বললে ও টাকা দিয়ে দিব, আমাদের কথার বাইরে যাবে না, টাকা দিয়ে দিব। সে কিন্তু হুকুম করে নাই, আপনারা তার থেকে অনুমতি নেন নাই, শুধু আস্থার ভিত্তিতে তারা কি করলেন, শরীক করলেন, সবারটা বাতিল, সবারটা বাতিল। হয় সে অর্ডার করবে না আপনারা পারমিশন নেবেন, এই হলো 7 শরীকের কিছু মশলা। তারপরে আসেন কোন কোন জানোয়ার কুরবানি করা যায়, গৃহপালিত খাসি দুম্বা, তারপরে ভেড়া, এগুলো কুরবানি করা যায়, বয়স 1 বছর হইতে হবে। গরু মহিষ কুরবানি করা যায়, এগুলো বয়স 2 বৎসর হইতে হয়। এগুলো লোকেরা বুঝে হয় দাঁত দিয়ে ওরা বয়স বের করে ফেলে, আল্লাহ আজীব ওই জানোয়ারের মধ্যে প্রমাণ রাখছেন এর বয়স কত, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, দাঁত দিয়ে বয়স বের করে ফেলে।
এইজন্য বয়স, বয়সের আগে হলো সিদনুন। তো সিদনুনের আসল অর্থ তো বয়স না, সিদনুনের আসল অর্থ তো দাঁত। তাহলে বয়সের আরবি দাঁত হলো কেন? হ্যাঁ, সে তো দাঁত দিয়ে কি করে বয়স ঠিক করে। তাহলে গরু মহিষ কত বয়স হইতে হবে? 2 বছর। আর উটের বয়স হইতে হবে 5 বছর। কয় বছর? 5 বছর উটের বয়স। এর বাইরে আমি যে পাঁচটা কইলাম, এর বাইরে কোন জানোয়ার দ্বারা কুরবানি হরিণ দিয়ে করলে হবে না। মন গরু আছে না? মন গরু, গয়াল বলে, গয়াল আমাদের মোহাম্মদপুর সাদেক এগারো সপ্তাহে একদিন বেছে এটা মন গরুর গোষ্ঠ গয়াল। একদিন এই গরুর মতোই সিংটা একটু লম্বা, এটা দিয়ে করলেন কুরবানি হবে না। এই গেল জানোয়ারের কথা। জানোয়ারের মধ্যে শর্ত হলো এটা সুস্থ সবল হইতে হবে, জানোয়ারটা সুস্থ সবল হইতে হবে। যদি ল্যাংড়া হয়, দুর্বল, হাঁটতেই পারতেছে না, কানা অন্ধ হয়, 3/2 বা তার বেশি কান কাটা, 3/2 বেশি কান কাটা, লেজ কাটা, লেজ এটা দিও হবে না। হাড্ডির মধ্যে মগজ থাকে, হাড্ডির মধ্যে এই মগজ শুকায় গেছে, ভিটামিন ডির অভাবে মানুষের এই মগজ শুকায় দেয়। হাড্ডির মধ্যে মগজ আছে, এটা নেহারি খাওয়ার সময় মজা করে খান, সুশি সুশি। ওটা না থাকলে, এটা যদি না থাকে তো পট করে আপনার হাড্ডি ভেঙে দেবে, হাড্ডিতে আর জোর পাবেন না। এই মগজ শুকাই গেছে, এই জানোয়ার দিয়ে কুরবানি হবে না। তারপরে কুরবানি করার সময় শর্ত হলো ছুরি খুব ধারালো লাগবে, যাতে জানোয়ারকে কষ্ট দেওয়া না হয়। জবাই করা তো জায়েজ, কিন্তু কষ্ট দিয়ে জবাই করবেন, অনর্থক কষ্ট দিবেন এটা আল্লাহ অনুমতি দেয় নাই। ছুরি কি হইতে হবে? খুব ধারালো হইতে হবে, পুষাই পুষাই করতে হবে। আর একটা শর্ত হলো, একটা জানোয়ার জবাই করছেন, তার সামনে আর একটা করা যাবে না। তাহলে এই জীবিতটা ভীত হয়ে যাবে যে আমার তো এই অবস্থা হবে, ওর আকল নেই বলে কিচ্ছু বোঝে না। তাহলে গাড়ির তলে পড়ে না কেন? গাড়ি দিলে সরে দেয় কেন? বুঝালো, কিছু আকল আছে, নামাজ পড়ার মতো না, কিছু আকল আছে। এই জন্য ওই একটা জানোয়ারের সামনে করা যাবে না, একান্ত করতে হলে একটা চাটাই ধরেন, যাতে জবাই করাটা ওর সামনে না পড়ে। এবং জবাই করলে আলাদা ও সামনে যাবে, ছুরির দেখাইতে দেখাইতে যাবে না, বাহাদুরের মতো ছুরি ঘুরাইতে ঘুরাইতে আমি আসতেছি, জায়েজ নেই। এই ছুরি ঘুরাইতে দেখলে বা ছুরি দেখলেই ওই জানোয়ারের কি হয়ে যাবে? আতঙ্ক হয়ে যাবে। ছুরি লুকায় নিয়ে যেতে হবে, লুকায়ে মশলা আমরা জানি না, নিয়ে জানোয়ারটা শোয়াইবেন দক্ষিণ দিক মাথা দিয়ে, শোয়ায় বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই শুরু করবেন, করে খাদ্য নালি, হ্যাঁ প্রথম আসে হলো শ্বাস নালি, তারপরে আসে হলো খাদ্য নালী, আর দুই পাশে দুটা আসে রক্ত নালী। মোট চারটা রগ কাটতে হবে, কয়টা? চারটা রগ কাটতে হবে। আমাদের দেশে যারা ভুল করে সেটা করে কি, ওই যে হুজুর যায় তারে কয় হুজুর আপনি শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবার বলেন না, পোজ দিয়ে দেন যে আপনি সরেন, কসাই দায়িত্ব নিয়ে কেটে ফেলে। আরে কসাই তো বিসমিল্লাহ পড়ে নাই, আর যে বিসমিল্লাহ পড়ছে সে অল্প একটু কাটছে, এই কোরবানিটা হবে না। যে অল্প একটু কাটলো সে বিসমিল্লাহ পড়ছে, আর যে পুরাটা কাটলো সে বিসমিল্লাহ পড়াই নাই। কেউ সে জানে না কোন চারটে রগ কাটতে হবে, চারটে রগ কাটাতে জরুরি। এই দুই পাশে দুটো দেখবেন, আমাদের আছে এই দুই পাশে দুটা, একে অদাজাইন বলে আরবিতে। প্রথম মাঝখান দিয়ে কেটে এদিকেও কাটতে হয় ওদিকেও কাটতে হয়, প্রবাহিত রক্ত হারাম, প্রবাহিত রক্ত হারাম। অথচ যত উন্নত মানের হ্যাঁ আছে খাদ্য কোম্পানি আছে, তারা কিন্তু প্রবাহিত রক্ত সহ খাওয়ায়, বুঝছেন না? ধরেন আপনাকে মুরগি খাওয়াই দিছে কেএফসি অমুক সমুক, তো কি করে, ফার্মে একটা গ্যাস স্প্রে করে সব মুরগি মরে যায়, পরে সিলে কাবাব বানায় খাওয়াই দিছে, তো ওর মধ্যে তো প্রবাহিত রক্ত রয়ে গেছে। প্রবাহিত রক্ত খুব বিষাক্ত, খুব বিষাক্ত, এতে নানান রকম রোগ হয়, এই জন্য আল্লাহ এটাকে হারাম করে দিছে, ওটা বের করতে হবে। কিন্তু জবাই করার পরে গোশতের সাথে কিছু রক্ত লেগে থাকে না, জবাই শেষ হয়ে গেছে এমনকি গোশত বানানো হয়ে গেছে, তখনও গোশতের সাথে কিছু কিছু রক্ত থাকে, ওটা কিন্তু হারাম না। ওটা জামায় লাগলে জামা নাভাগ হবে না, ওটা প্রবাহিত না। প্রবাহিতটা তো খুব জোরে স্রোতের মতো বের হয়, এখন যেটা গোশতের সাথে লেগে আছে ওটা প্রবাহিত রক্ত না, এটা নাপাক না। এই জন্য কেউ যদি গোশত না ধুয়ে পাক করে খায় তো কোনো সমস্যা নেই, তো নাপাক খেলো, কষায়রা শরীর আগা ঢুকায় দেয়, শরীর আগা ঢুকায় দেয়, আগা ঢুকায় দেওয়া যায় না যায়। অনেকে জানোয়ার পুরা ঠান্ডা হয় নাই, জবাই করা হয়েছে ঠান্ডা হয় নাই, চামড়া ছিলতে আরম্ভ করে যায়, জানোয়ারকে অনর্থ কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন, পুরা ঠান্ডা হইতে দেন তারপরে চামড়া ছেলেন। কিন্তু কষায়রা অনেক জায়গায় অদা দেয় তো, তার অনেক জায়গায় দেখতে হবে, একটা ছিললেই তো 10,000 টাকা 8,000 টাকা, এই যে ওরা জবাই করে সাথে সাথে ঠান্ডা হোক। অনেকে কুরবানির চামড়া এখনো গরুর গায়ে বেচে কেনা শেষ, এটা শরীয়তে নাজায়েজ, হারাম। আগে চামড়া আলাদা করা হবে তারপরে বেচা হবে, না পরে ঝগড়া হবে, খোলা পরে দেখা যাবে যে এক জায়গাতে কেটে গেছে, আপনি তো আগের দামে নেবেন না, আগের দামে নেবেন না। এই জন্য পশুর গায়ে চামড়া এখনো বিদ্যমান, এই অবস্থা অনেকেই বেচা কেনা করে ফেলে, ভালো দাম পাইছে কিন্তু এটা কি নেই, জায়েজ নেই। এবং যারা কুরবানি করলো তাদেরকে ওই কুরবানি জানোয়ার থেকে বিনিময় দেওয়া, এটাও নাজায়েজ। কুরবানি জানোয়ার থেকে কি দেওয়া? তোরা গোশত বানাসিস, আচ্ছা তোরা 3 কেজি গুলো এনা যায়, তাহলে ওই পরিমাণ গোশতের টাকা আবার সৎকা করতে হবে। ওদের বিনিময় পকেট থেকে দেন, ওই জানোয়ার থেকে দিবেন না, পকেট থেকে দেন। হ্যাঁ, সব মুসলমানদেরকে দিচ্ছেন আপনি, ওরাও মুসলমান, তাই ওদের কিছু দিলেন, বিনিময় পকেটে দিয়ে দিচ্ছেন, বিনিময় পকেটে দিয়ে দিচ্ছেন, মুসলমান হিসেবে তারা কিছু গোশত দিলেন, এটা কি না? এটা নাজায়েজ না, এটা নাজায়েজ না। অথচ আমাদের ছোটকালে, ছোটবেলায় এটাই প্রসিদ্ধ ছিল, মোল্লারে কল্লা দিতে হবে, মোল্লারে। এখন জানা গেল এই কাজ যদি কেউ করে তো তার কুরবানি বাতিল, কুরবানি মোল্লার সাথে কল্লা মিলাইস। এখান থেকে বিনিময় দেওয়া যাবে না। এই গেল কুরবানি করার মাসায়েল। এরপর থাকতেছে গোশত বন্টন, 3 ভাগ করতে হবে, 1 ভাগ আপনি খান, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, 1 ভাগ গরিবদেরকে দেন। এটা উত্তম। যদি আপনি পুরোটা রেখে দিয়ে নিজে খান তো শরীয়তে নিষেধ না, ওটা উত্তম। কিন্তু আমাদের সমাজে একটা গলত তরিকা চালু হয়ে গেছে, গলত তরিকা, 1 ভাগ সমাজ নিয়ে দেয়, কোথাও 1 ভাগ কোথাও অর্ধেক নিয়ে দেয়, নিয়ে ওটা আবার পুরো গ্রামবাসীকে ভাগ করে দেয়। তা আপনি 1 ভাগ দান করলেন, আবার ফেরত নিলেন, কেমন হাদিস আছে দান করার পরে ফেরত যে নিল তার উদাহরণ ওই কুকুরের মতো, যে কুকুর বমি করে আবার খেয়ে ফেলল, দিয়ে দিলেন আবার নিচ্ছেন। তাছাড়া ওই যে আবার নিচ্ছেন ওর মধ্যে অনেকের মান্যত আছে, কারণ কুরবানির সাথে তো মান্যতের অংশ দেওয়া যায়, ওসিয়তের অংশ দেওয়া যায়। কেউ বিয়ে করছে, সে কি বলে অলিমা, অলিমার অংশ দিতে পারে। তার বাচ্চা কাচ্চা হয়েছে, আকিকা করে নাই, কুরবানির মধ্যে আকিকার অংশ নিতে পারে। তো এগুলো তো প্যাচ লাগবে না, প্যাচ লাগবে না, ওর মধ্যে মান্যত থাকতে পারে। এই মান্যত তো ধনীর জন্য খাওয়া কি হারাম, কিন্তু এই প্রস্তাব যেখানে যারা চালু আছে এটা উঠাই দিতে হবে, হারাম। ধনীরা মান্যত খাইতেছে, কোথাও এইভাবে চালু আছে, তারা 3 ভাগের 1 ভাগ নিয়ে দেয়, সমাজ আলোনা নিয়ে দেয়, নিয়ে শুধু গরিবদেরকে দেয়, যারা কুরবানি দিতে পারে নাই ওদেরকে দেয়, কুরবানি দাতা যারা তাদের কাউকে দেয় না। এটা কিন্তু আর এক সুরত, আগে তো সবাই দিয়েছিল পুরা গ্রামবাসীকে, আর এটা কাদেরকে দিচ্ছে? শুধু গরিবদেরকে। এটা 2 সুরত, যদি এই 1 ভাগ দেওয়াকে বাধ্যতামূলক করেন তাহলে এটাও নাজায়েজ, নাজায়েজ। আজ যদি কোন বাধ্যতামূলক না, আপনার মনে চাইলে দেন, গরিবরাও নিয়মতান্ত্রিক কিছু পেয়ে গেল, হিসাব করে সবাইকে মাথা পিছু হিসাবে দিয়ে দিব, বাধ্যতামূলক না। তাহলে এইটা কি আছে? এটা আমার কথা কি আপনারা বুঝতেছেন? কোনটা না যায়, কোনটা যায়, আল্লাহর হুকুম বায়ন করতেছে, আল্লাহর হুকুম বায়ন করতেছে। এই জানার জন্য এই মাসের নাম হল অবসর, অবসর প্রাপ্ত মাস। এটা কেন এই কথাগুলো জানার জন্য কয়েকটা সুরত করলাম, একটা শুধু জায়েজ করলাম, আর গুলো না জায়েজ। যদি শর্ত করে একবার দিতেই হবে, আমরা গরিবদেরকে দিব, শর্ত করে তাহলে জায়েজ থাকবে না। কেন? কুরবানের গোশতের ব্যাপারে আল্লাহ দাতাকে অধিকার দিছে, ইচ্ছা দিছে, তুমি যেভাবে ভালো মনে করে দাও। আপনি যখন বাধ্যতামূলক করবেন, তার ইচ্ছাটা বাকি থাকবে না? আপনি জবরদস্তি করলেন, আল্লাহ তারা স্বাধীন করছে আর আপনি করতেছেন জবরদস্তি। তা আপনি কে? আপনি তো আল্লাহর থেকে বেশি ক্ষমতা প্রয়োগ করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনারা এই কথাগুলো শুনবেন যে শুধু শোনার নিয়েতে না, অন্য ভাইকে বলতে হবে। আমার ওয়েবসাইটের ঠিকানা সব বন্ধু বান্ধবকে দিয়ে দিবেন, তারা যাতে ওয়েবসাইট থেকে মশলাগুলো শিখতে পারে। এই গেল গোশতের মশলা। গোশত আপনি সারা বছর খেতে পারেন, ওই তিন দিনটা গলত সই না। সর্বশেষ আসছেন চামড়ার মশলা। চামড়ার মশলা হলে এই যে কুরবানি দাতা চামড়া পাকা করে নিজে ব্যবহার করতে পারে, পাকা করে নিজে, কিন্তু যদি বিক্রি করে তাহলে আর ব্যবহার করতে পারবে না, ওটা গরিবদেরকে দিয়ে দিতে হবে, নিজে ব্যবহার করতে পারবে দিতে। তো প্রায় লোক তার বুদ্ধিমান না, বুদ্ধিমান তো হাতে গোনা কয়েকজন। প্রায় লোক বলে হুজুর আমরা এটা বেছে আপনার মাদ্রাসায় কিছু পয়সা দিই, আপনার মাদ্রাসায় কিছু, তো এতে তো সে সব কম পায়, একা যখন বেছে তো দাম কম পায়। ওটা না করে যদি পুরো চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিত, আর মাদ্রাসাওয়ালা নিলামে ব্যস্ত, তাহলে ও যে দাম পাইছে তার থেকে বেশি দাম পাইত, ও পাইছে 300, কথার কথা, মাদ্রাসা পাইত 500, তো 200 সব বেশি পাইত। দুনিয়ার ব্যাপারে লাভ লোকসান খুব বোঝে, ওই দোকানে আট আনা কম তো ওই দোকানে যাবে, অথচ ওই দোকানে যাইতে কয়েক মিনিট হাঁটতে হবে, কিন্তু এই মালটা আট আনা কম, ওইখানে সবাই ওখানে যাবে। তা আট আনার জন্য আপনি 10 মিনিট হাঁটেন, আর এখানে 200 টাকার জন্য আপনি এটা পারলেন না মাদ্রাসায় দিতে। এখন প্রশ্ন তুলনাধুর মাদ্রাসায় দিয়ে দিলাম, লীলা বোর্ডিং এ দিয়ে দিলাম, আমার দেখেছি গরিব টরিব আছে, এদের কি হবে, এদের কি হবে? আপনার পকেট কোথায় গেছে? আপনার জামা তো পকেট নেই, ওখানে কোনো মানি ব্যাগ নেই, হাত দিয়ে দেখেন তো ওইখান থেকে দেন, ওইখান থেকে তাদের কিছু কিছু দিয়ে দেন, অথবা টাকা দেওয়া জরুরি না, গোশত দেন, গোশত দেন, এটা করেন। এই হলো কিসের মশলা? চামড়ার মশলা। তো মোটামুটি জরুরি মশলা, মশলা তো আরো কত আছে, আমি জরুরি কিছু মশলা আল্লাহর মেহরবানি আপনাদের সামনে পেশ করলাম। তো এটা আপনারা নিজেরাও আমল করতে চেষ্টা করবেন, অন্যদেরকে বলবেন যে হুজুরে এই বলছে। দাওয়াত একটা বড় দায়িত্ব, কি শুধু নামাজ করলে হবে না, দাওয়াত আপনার দায়িত্ব, যে মশলা জানবেন 10 ভাইকে বলবেন, 10 ভাইকে বলবেন। তো কুরবানির মশলা হয়ে গেল, এখন রইল নামাজের মশলা। এটা ইনশাআল্লাহ ঈদ কবে? কালকে, আলহামদুলিল্লাহ সবার জানা আছে। তো আমার কাছে কাগজ দেওয়া হয়েছে, ঈদুল আজহার জামাত সকাল 7টায় হবে ইনশাআল্লাহ। কয়টা হবে? অনেকে লোকে ইনশাল্লাহ, এটা গলত। মূর্খ লোকেরা লেখে ইনশাল্লাহ, না ইনশা আল্লাহ, শা একদিকে আল্লাহ আর একদিকে, ইনশা আল্লাহ। এই একটা লেখা দেখে আপনি বুঝবেন এই লোকটা কি আলেম না জাহেল। ইনশাল্লাহ লেখা দেখে আপনি ধরতে পারবেন এই লোকটা কি। তাহলে এখানে জামাত কয়টা হবে? সাতটায় হবে। ওই সময় ইনশাআল্লাহ নামাজের মাসআলা বলে দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।